ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে সোমবার রাত, আর এখানে ওয়াশিংটনে সোমবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সাভারে রানা প্লাজা ধসের পাক্কা দুবছর পর দুই মামলায় মুখ্য বিচারিক আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
এবার কিন্তু নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবেন বলেই জানিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ টেলিফোন তথ্য সংগ্রহের তাদের বৈধ কর্তৃত্ব হারিয়েছে যখন সেনেট রবিবার ওই কর্তৃত্বের মেয়াদ সম্প্রসারণ করতে একমত হতে ব্যর্থ হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী আক্রমণের পর বেশ কয়েকটি আইন বলবৎ করা হয় এবং এটি তারই অন্তর্ভুক্ত। একসময়ের গোপন ওই কার্যক্রমের মাধ্যমে ফোন নম্বর, তারিখ এবং কতক্ষণ কথা হয় সেই তথ্য সংগ্রহ করা হতো। এর লক্ষ্য ছিল সন্দেহভাজন সন্ত্রাসীদের তৎপরতা দমন করা। কিন্তু অনেক আমেরিকানের সমালোচনা করেন এই বলে যে তা তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার খর্ব করে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ইতিমধ্যে একটি নতুন আইন পাশ করেছে যা ওই কার্যক্রমে কিছুটা পরিবর্তন ঘটাবে। নতুন আইনের অধীনে এনএসএ ফোন কোম্পানির কাছ থেকে এক একটি ঘটনার প্রেক্ষিতে ওই তথ্য জানবার আবেদন জানতে পারবে। এনএসএ নিজেরা ওই তথ্য সংগ্রহ করতে পারবে না। সেনেট গতকাল মধ্যরাতে যদিও নজরদারি কার্যক্রমের মেয়াদ সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করেনি, তারা পরে এ সপ্তাহে তা অনুমোদন করতে পারবে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন গত বছর গুয়ান্তানামো বেতে যুক্তরাষ্ট্রের আটক শিবির থেকে যে পাঁচজন শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দেয়া হয়েছিল, কাতার রাজি হয়েছে তাদের যাতায়াতে বাধানিষেধ অস্থায়ীভাবে সম্প্রসারণ করতে। আটক এক আমেরিকান সেনার বিনিময়ে ওই পাঁচজনকে মুক্তি দেয়া হয়। কাতার গত বছর রাজি হয়েছিল ওই পাঁচ তালেবান নেতাকে তাদের দেশে রাখতে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সার্জেন্ট বোই বার্গডলের মুক্তির বিনিময়ে তাদেরকে মুক্তি দেয়া হয়। তালেবানরা সার্জেন্ট বার্গডলকে পাঁচ বছর আফগানিস্তানে আটকে রেখেছিল। তিনি তার পোস্ট থেকে চলে গিয়েছিলেন। তার বিরুদ্ধে সেনাবাহিনী পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে। সাভারে রানা প্লাজা ধসের দুবছর পর দুই মামলায় মুখ্য বিচারিক আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তাতে রানা সহ 41 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
সাভারে রানা প্লাজা ধসের পাক্কা দুবছর পর দুই মামলায় মুখ্য বিচারিক আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ, যার একটিতে ভবনটির মালিক সোহেল রানা সহ 41 আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ইমারত বিধি লঙ্ঘন করে রানা প্লাজা নির্মাণ করায় রানা সহ 18 জনকে আসামি করা হয়েছে। সোমবার অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার বিনয় কৃষ্ণ কর আদালতে এই চার্জশিট প্রদান করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। তার সফরকালে 3টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের মন্ত্রিসভা আজ 3টি খসড়া চুক্তি অনুমোদন করেছেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সোমবার ঢাকায় মন্ত্রিসভা যে 3টি চুক্তির অনুমোদন দিয়েছে তার মধ্যে 2টি প্রোটোকল রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন চুক্তির খসড়া অনুযায়ী বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এবং ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি হবে, যার ভিত্তিতে একে অপরের মান সংক্রান্ত সনদ গ্রহণ করবে। অপর 2টি চুক্তি বা প্রোটোকল অনুযায়ী কলকাতা ঢাকা আগরতলা রুটে এবং ঢাকা সিলেট শিলং গৌহাটি রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে। কর্মকর্তারা জানিয়েছেন এতে দুই দেশই সমান সুযোগ পাবে, কিন্তু এক্ষেত্রে রুট পারমিট লাগবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় সামাজিক ব্যবসা বিষয় সম্মেলনে বলেছেন, সামাজিক ব্যবসা মানে মুনাফা নয়, মানুষের সমস্যার সমাধান করাই এর লক্ষ্য। তিনি আরো বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সোমবার ঢাকায় ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সোশ্যাল বিজনেস সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করে অধ্যাপক ইউনুস বলেন, বিদ্যমান অর্থনৈতিক কাঠামোয় শুধু ধনী ব্যক্তিরাই আরো ধনী হতে পারেন, তাই বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর সংস্কারের পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ব্যবসার সাথে সম্পৃক্ত করে আত্মকর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক ইউনুস। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইয়েমেনে কয়েক মাস আগে যে ফরাসি মহিলাকে অপহরণ করা হয়, এই প্রথম তার একটা ভিডিও সোমবার সামাজিক মাধ্যমে দেখা যায়। ভিডিওতে দেখা যায় 30 বছরের ওই মহিলা তাকে উদ্ধার করার জন্য ফ্রান্স ও ইয়েমেনের প্রেসিডেন্টদের কাছে আবেদন জানাচ্ছেন। ফরাসি কূটনৈতিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইউটিউবে ইজাবেল প্রাইমের ছবি দেখানো হয়েছে এবং তা এপ্রিল মাসে রেকর্ড করা হয়। তার 2 মাস আগে তাকে এবং এক দোভাষীকে রাজধানী সানায় একটি গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। বিশ্বব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট এক কোম্পানিতে প্রাইম কাজ করতেন, দোভাষীকে পরে ছেড়ে দেয়া হয়। 20 সেকেন্ডের ভিডিওতে প্রাইম ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এবং নির্বাসিত ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে তার মুক্তির জন্য কাজ করার জন্য ইংরেজিতে আবেদন জানান।
Mr. Oland and Mr. Hadi, my name is Isabel. I've been kidnapped 10 weeks ago in Yemen, in Sana'a. Please bring me to France, fast.
প্রাইমকে যারা ধরে রেখেছে তাদের পরিচয় জানা যায়নি। আরব উপদ্বীপে আল কায়দা বিদেশীদের আটক করে থাকে, কিন্তু তারা এই অপহরণে কোনো ভূমিকার কথা স্বীকার করেনি। জঙ্গি গোষ্ঠী আইএস এর আজ এবার এসে পড়ল পশ্চিমবঙ্গে। সংবাদ সংস্থা সূত্রের খবর, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল আইএস জঙ্গিরা। এভাবে এই জঙ্গি গোষ্ঠীর এ জাতীয় কার্যকলাপ এ রাজ্যে প্রথম। এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
নৃশংসতায় গোটা বিশ্বে হারহীন করা জঙ্গি গোষ্ঠী আইএস এর আজ এবার এসে পড়ল পশ্চিমবঙ্গেও। সংবাদ সংস্থা সূত্রের খবর, রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে আইএস জঙ্গিরা। এভাবে এরাজ্যে আইএস জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোম পেজ খুলতেই চোখের সামনে ভেসে ওঠে ইউনাইটেড ইসলামিক সাইবার ফোর্স নামে একটি জঙ্গি গোষ্ঠীর নাম। এই জঙ্গি গোষ্ঠীটি আগেই আইএস এর প্রতি তাদের আনুগত্য জাহির করেছিল বলে সেই বিষয়টিও উল্লেখ করেছে হোম পেজে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস মজুমদার সংবাদ মাধ্যমের কাছে জানান, বিষয়টি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। জেলার পুলিশ সুপার রাজেশ যাদব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি রাজ্য গোয়েন্দা দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। পরে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি 2.5 ঘন্টা খানে হ্যাক হয়ে থাকার পর বর্তমানে স্বাভাবিক অবস্থায় এসেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে যাবেন বলে ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।
ইসরায়েল রাষ্ট্রের জন্মের অল্পদিনের মধ্যেই 1950 সালে নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল ভারত, কিন্তু প্যালেস্টাইন ও সামগ্রিকভাবে আরব দুনিয়ার প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে ওই স্বীকৃতির 65 বছর পরেও ইসরায়েলে গিয়ে উঠতে পারেননি কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। এবার কিন্তু নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবেন বলেই জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। 1991 সালে নরসিমা রাও এর প্রধানমন্ত্রীত্বের সময় প্রথম ভারত ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আবার জ্যোতি বসু প্রথম ভারতীয় শীর্ষ কমিউনিস্ট নেতা হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। প্রাক্তন বিজেপি প্রধানমন্ত্রী বাজপেয়ীর আমলে তিনি নিজে না গিয়ে উঠতে পারলেও দুই শীর্ষ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং যশবন্ত সিং ইসরায়েলে গিয়েছিলেন। এবার মোদির ইসরায়েল যাত্রা নেহাতি সময়ের অপেক্ষা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যুক্তরাষ্ট্র সরকার সেনেট দেশের অভ্যন্তরে যে পর্যবেক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে তার সংস্কারের লক্ষ্যে আইন ব্যবস্থা গ্রহণ করেছে। ভয়েস অফ আমেরিকার মাইকেল বোম্যান জানিয়েছেন, এই বিলটি নিয়ে বিতর্ক শুরুর জন্য সেনেটে 77-17 ভোটে তা গ্রহণ করা হয়। বিস্তারিত শুনুন রোকেয়া হায়দারের কাছে।
সেনেটের এক পরীক্ষামূলক ভোটে হেরে যাওয়ার এক সপ্তাহের মধ্যে আবারও আবির্ভূত হয়েছে ইউএসএ ফ্রিডম অ্যাক্ট, যার মাধ্যমে কংগ্রেস সব ধরনের টেলিফোন বার্তা সংগ্রহ করে থাকে। তবে এবার সরকারি সার্ভারের পরিবর্তে কর্পোরেট সার্ভারে এসব তথ্য উপাত্ত জমা করা হবে। রবিবার মধ্যরাত অর্থাৎ এনএসএ কন্ট্রাক্টর সেই পলাতক এডওয়ার্ড স্নোডেন এই খবর ফাঁস করে দেওয়ার 2 বছর পর তা বাতিল হয়ে গেল। এবার বেশ কয়েক সপ্তাহ যাবৎ সেনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল এই কর্মসূচির মেয়াদ সাময়িকভাবে আরও বাড়িয়ে দেওয়া যায় কিনা তার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্রিডম অ্যাক্ট অন্য কোনো বিকল্প ব্যবস্থা যার আওতায় টেলিফোনের কোনো রেকর্ডই রাখা যাবে না তার চাইতে কিন্তু ভালো। তার বক্তব্য ছিল,
Allow the program to expire altogether without attempting to replace it. In the face of growing, aggressive, and sophisticated threats. That's a totally unacceptable outcome.
ম্যাকনেল বললেন, দিন দিন শক্তিশালী ও আধুনিক আক্রমণের আশঙ্কা বাড়ছে, আর এরই মাঝে এই কর্মসূচির কোনো বিকল্প চিন্তা না করে এটা পুরোপুরি বন্ধ করাটা গ্রহণযোগ্য নয়। সেনেট মঙ্গলবার পর্যন্ত এই বিষয়টি নিয়ে বিতর্ক চালিয়ে যাবে, আর যদি তা কোনো ধরনের পরিবর্তন না করে গৃহীত হয় তাহলে বিলটি হোয়াইট হাউসে পাঠানো হবে প্রেসিডেন্ট ওবামার স্বাক্ষরের জন্য। প্রেসিডেন্ট ওবামা এই বিলটি সমর্থন করেন। এই ঘটনা ডেমোক্রেটিক পার্টির সেনেটর প্যাট্রিক লেহের জন্য এক বড় ধরনের সাফল্য। তিনি বললেন,
The USA Freedom Act of 2015 is a carefully crafted bipartisan compromise that both protects Americans' privacy but also keep this country safe.
Senator Leahy bollen 2015 saler USA Freedom Act ottonto shotorkotar shonge pranayon kora hoyeche, duti daleri kichu samjhotar maddhome ta kora hoy, ar ja hocche ei bill amerikar shartho rokkha korbe shei shonge deshkeo nirapod rakhbe. তবে অনেকের মতে এই বিলটি আমেরিকার নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য যথেষ্ট নয়। রিপাবলিকান সেনেটর র্যান্ড পল, যিনি সম্প্রতি এ বিষয়ে 10 ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন, বক্তব্য রাখেন, তিনি বললেন, যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক টেলিফোনের রেকর্ড সংগ্রহ করাটা ব্যক্তি স্বার্থ রক্ষার ক্ষেত্রে অসাংবিধানিক কাজ।
We are not collecting the information of spies. We are not collecting the information of terrorists. We are collecting all American citizens' records all of the time. Are we going to so blindly give up our freedom?
তিনি বলেন, আমরা কোনো গুপ্তচরের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করছি না। আমরা সন্ত্রাসীদের বিষয়েও খবরাখবর সংগ্রহ করছি না। আমরা এখানে আমেরিকান নাগরিকদের বিষয়ে খবর সংগ্রহ করছি। তাহলে আমরা কি অনায়াসেই তা বর্জন করব? যাই হোক, দেখা যাক যে বিলটি নিয়ে যে বিতর্ক চলেছে, বৈধ অবৈধ, তা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবারে রয়েছে যুব সংবাদ। কলোরাডোর ডেনভারে কম বয়সী গৃহহীনদেরকে কফির দোকানে কাজ দিয়ে জীবন গঠনের সুযোগ দেওয়া হচ্ছে। পার্পল ডোর কফি শপে কাজ পাওয়া এক তরুণ কীভাবে তার জীবন বদলাতে তাকে এই কাজ সহায়তা করছে, তা নিয়ে কথা বলেন ভয়েস অফ আমেরিকার ফলা ভার্গাসের সঙ্গে। রিপোর্টটি শোনাচ্ছেন সেলিম হোসেন।
কেভিন পারসন্স নামের এক গৃহহীন তরুণের কণ্ঠ এটি। জীবনের শিকিভাগই সে কাটিয়েছে ঘরবাড়িহীন রাস্তায়, এখন এই কফির দোকানে কাজ করছে, জীবনকে বদলানোর চেষ্টা করছে।
It's a struggle to get a job even when you have a house nowadays. But when you don't have a house, trying to get a job is
ঘরবাড়ি থাকা অবস্থায়ও এখন চাকরি পাওয়া কঠিন, আর যদি আপনি গৃহহীন হন আর চাকরি খোঁজেন তাহলে তা পাওয়া আরও কঠিন। ডেনভারের পার্পল ডগ কফির বিষয়টিকে একটু সহজ করেছে। শুধু কফি বিক্রি নয়, তারা জীবন গড়তে সহায়তা করছে। দুবছর আগে চালু করা এই অলাভজনক কফির দোকানে প্রতিবছর গৃহহীনদের মধ্যে হতে 3-4 জন কম বয়সী কর্মী নিয়োগ করা হয়। তাদেরকে জীবন গঠনে ভবিষ্যতে কাজ পেতে সহায়তা করা হয় এবং আরবান পিক নামের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়। আরবান পিকের প্রধান কিম অ্যাস্টন বললেন, এই অবস্থার পরিবর্তনে প্রয়োজন অংশীদারিত্বের।
When someone has lived in chronic stress and trauma for as long as these young people have, every day fighting
তিনি বলছিলেন, এই যুবকদের মতো কেউ যখন খুব দুশ্চিন্তায় থাকে, বাঁচার জন্য দৈনিক সংগ্রাম করে, কিছু করার সুযোগ পায় না, কিভাবে পয়সা জমবে, কিভাবে খাবার কিনবে, কিভাবে বাসার ভাড়া শোধ করবে, এইসব যখন ভাবে তখন কেউ না কেউ তাদেরকে সহায়তা করা উচিত। পার্পল ডোর তাই করেছে। এর প্রতিষ্ঠাতা ম্যাডিসন স্যান্ডলার এবং তার অংশীদার প্রতি সপ্তাহে কফি শপের কর্মীদের সঙ্গে মিলিত হন। মানসিক স্বাস্থ্য, কাস্টমার সার্ভিস, জীবন গঠন, সফলতা পাওয়া ইত্যাদি নিয়ে তারা কথা বলেন।
Teaching about things ranging from hygiene to budgeting to
পরিচ্ছন্নতা থেকে শুরু করে ক্রেডিট স্কোর বাড়ানো, লন্ড্রি করা সহ নানা বিষয়ে তাদের সঙ্গে কথা বলি এবং শেখাই। সান্ডার বললেন, প্রথম বছরের শেষ দিকে পার্পল ডোরের 4 কর্মী নতুন চাকরি পাওয়া এবং তাদের নতুন জীবন শুরু করে।
Our very first guy that ever graduated from the program, he's been working at an
আমাদের এই কর্মসূচির আওতায় প্রথম যে যুবকটি ছিল সে এখন একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে কাজ করছে। কেভিন বললেন, তার মনে আছে কোনো দোকানে গেলে তাকে বের করে দেওয়া হতো, অসম্মান করে কথা বলা হতো। সেই কেভিন আজ কাস্টমার সার্ভিসে কাজ করছে, কফি বিক্রি করছে। তিনি বললেন, এই কর্মসূচিতে ঢুকে ইতিমধ্যেই সে নানান রকম সম্ভাবনা দেখতে পাচ্ছে।
It's been so helpful just to have structure and to have like
বলছিলেন, এটি তার জন্য দারুণ সহায়ক হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে, জীবনের লক্ষ্য নির্ধারণে দীর্ঘমেয়াদে। ডেনভার হচ্ছে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান 10টি শহরের একটি, আর এই শহরটি আবার সারা দেশের গৃহহীনদের তালিকায় 10টির মধ্যে সর্বপ্রথম। গত বছর জানুয়ারি এক রাতের হিসাবে শহরের রাস্তায় গৃহহীনদের জন্য করা আশ্রয় শিবিরে 5,812 জন পুরুষ, রমণী এবং শিশু পাওয়া গেছে। এর মধ্যে 500 জনই কেভিনের মতো যুবক। স্যান্ডলারের কাছে এই যুবকদের শিক্ষা ও চাকরি দিতে পারায় সহায়তা করাটাই তার কাজ এবং জীবনের সার্থকতা। বলছিলেন, কাউকে আত্মবিশ্বাস ফিরে পেতে দেখা যে সে নিজে কিছু করতে পারবে তার স্বপ্ন পূরণে, আর তাতে নিজের খানিকটা ভূমিকা থাকার আনন্দই অন্যরকম। 25 বছর বয়সী কেভিন এখন আর রাস্তায় থাকছে না। কফি শপে কাজের কর্মসূচি শেষ করে সে একটি চাকরিতে ঢুকবে, নিজের একটি ঘর হবে, আর সেটি তার জীবনের ভবিষ্যৎ স্বপ্ন।
না, ঠিক 1 মিনিটই নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
এই বসন্তে 1994 সালে রওয়ান্ডাতে সংঘটিত 8 লক্ষ পুরুষ, নারী ও শিশুর গণহত্যার মৌন বার্ষিকী উদযাপিত হয়েছে। এই গণহত্যা সাম্প্রতিক কালের ইতিহাসে অন্যতম বিয়োগাত্মক ঘটনা। সেই শোকরুণ তথ্য সবারই জানা আছে। 1994 সালের 6ই এপ্রিল রওয়ান্ডার প্রেসিডেন্ট এবং বুরুন্ডির প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি রাজধানী কাগালিতে অবতরণের সময় তাকে গুলি করে ভূপাতিত করা হয়। সেই ঘটনায় উভয় প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন, যার জেরে শুরু হয়েছিল প্রতিহিংসা এবং জোরপূর্বক জাতিগোষ্ঠী কোনো সম্প্রদায়ের একটি এলাকা থেকে বিতাড়নের অধ্যায়। প্রেসিডেন্ট হুটুর উগ্রবাদী সমর্থকেরা নির্মমভাবে সংখ্যালঘু টুৎসি সম্প্রদায়ের সদস্যদের এবং মধ্যপন্থী হুটুদের হত্যা করে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য নিহত হলে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয় এবং সেই হত্যাযজ্ঞ 100 দিন ধরে চলতে থাকে। রওয়ান্ডার সকল স্তরের জনগণ বিগত 20 বছর ধরে সাহসিকতার সঙ্গে জীবন পুনর্গঠন এবং সামনের দিকে এগিয়ে চলার প্রয়াস চালিয়েছেন, তবে প্রধান একটি পুনর্বাসন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। গণহত্যায় প্রধান ভূমিকা রাখবার জন্য আন্তর্জাতিক অপরাধী আদালত যাদের অভিযুক্ত করেছে তাদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং 9 জন এখনও পলাতক রয়েছে, তবে কাউকে দণ্ড থেকে রেহাই দেওয়া হবে না। পলাতকদের জন্য বিচার ব্যবস্থা এড়ানো কঠিন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, রওয়ান্ডা সরকার, ইন্টারপোল, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালের সঙ্গে যৌথভাবে সহযোগিতা করে যাচ্ছে। এসব হত্যাকারী প্রত্যেকের গ্রেফতার, হস্তান্তর এবং বিচার সম্পর্কিত তথ্যের জন্য $50 লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। অগাস্টিন বিজিমানা অন্তর্বর্তীকালীন রওয়ান্ডা সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, যে গণহত্যা প্রচারণা এবং যাদের হত্যা করা হবে তাদের তালিকা প্রস্তুত করার ব্যাপারে সাহায্য করেছে। ব্যবসায়ী ফিলিসিয়ান কাবুগা গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক এবং মিলিশিয়া দলগুলিকে সমর্থন এবং আর্থিক সহায়তা প্রদান করেছে এবং তার ট্রাকে হত্যাকারীদের পরিবহনে সাহায্য করেছে। কিবুমু সম্প্রদায়ের পুলিশ ইন্সপেক্টর ফুলজেন্স কওয়াশিমাকে 1994 সালের এপ্রিল মাসে হাজার হাজার টুৎসি এবং মধ্যপন্থী হুটুদের হত্যাযজ্ঞ পরিচালনার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। প্র্যাটিয়াস এম পিরানা রওয়ান্ডা প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডার হিসেবে রওয়ান্ডার প্রেসিডেন্ট এবং 10 জন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল তাদের হত্যার জন্য দায়ী। গিসায়েতার মেয়র চার্লস শিকুব ওয়েবকে মবুকা এবং অন্যত্র চার্চে হত্যা পরিচালনার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। চার্লস রায়ান দেকাও নামের একজন রেস্তোরাঁ ম্যানেজারকে চার্চে হত্যাকাণ্ডে অংশ নেবার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। নিয়াকিজুর মেয়র লেডিসলাস এনতেংজাকে গণহত্যার প্রতি উস্কানি এবং ওই অঞ্চলের টুৎসিদের নির্মূল করার জন্য অন্যতম দোষী সাব্যস্ত করা হয়েছে। ফিনিয়াস মুন ইয়ারুগারামা রওয়ান্ডা সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল, যাকে টুৎসিদের হত্যাকাণ্ডে অংশগ্রহণ এবং পলায়নরত টুৎসিদের হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। গিসপুর মেয়র নিদিম বাতিকে টুৎসিদের হত্যা এবং বিশেষেরও এলাকায় 1994 সালের এপ্রিল এবং জুন মাসে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকবার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আপনার কাছে এদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা অত্যন্ত গোপনতার সঙ্গে নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে জানাতে পারেন। DRC এলাকায় 08171525201 অথবা আন্তর্জাতিকভাবে 243-81715-2501 নম্বরে জানাতে পারেন। ইমেলে wcrp@state.gov অথবা ইন্টারনেটে www.gov/warcrimesrewards ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
আপনারা যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্টবক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্টবক্স 9199, কলকাতা 70001। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন DC 20237 USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে একটি শোক সংবাদ।
কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বিবিসি বাংলা বিভাগের সাবেক কর্মী সিরাজুর রহমান বাংলাদেশের একজন বরেণ্য সাংবাদিক, তিনি মারা গেছেন। তার সম্পর্কে বিস্তারিত জানাব পরে। আপাতত এতটুকু জানাতে পারছি যে তার সাথে দীর্ঘদিন কাজ করবার সুযোগ হয়েছিল আমার। তিনি বিবিসিতে যখন কাজ করেছেন দীর্ঘকাল, বহু বছর ধরে, এবং পরবর্তীতে তিনি লন্ডনের চিঠি নামে একটি অনুষ্ঠান 20 বছরের বেশি সময় ধরে প্রযোজনা করেছেন, পরিবেশন করেছেন। 1971 সালে বিবিসির পক্ষ থেকে তিনি দীর্ঘকাল বাংলাদেশের পক্ষে খবর দিয়েছেন। বাংলাদেশের বরেণ্য সাংবাদিক সিরাজুর রহমান, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
একটি স্বচ্ছ প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে না পারলে ভারতের সঙ্গে যেসব চুক্তি হচ্ছে তার সুফল বাংলাদেশ নাও পেতে পারে, কারণ ট্রানজিট মাশুল দিতে হবে তৃতীয় কোনো দেশে পণ্য গেলে। আজ রাজধানীতে বাংলাদেশের অর্থনীতি 2014-15 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আলোচনা করা হয়। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
একটি স্বচ্ছ প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে না পারলে ভারতের সঙ্গে যেসব চুক্তি হচ্ছে তার সুফল বাংলাদেশ নাও পেতে পারে, কারণ ট্রানজিট মাশুল দিতে হবে তৃতীয় কোনো দেশে পণ্য গেলে। কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ভারতের এক অংশ থেকে অন্য অংশে পণ্য গেলে মাশুল দিতে হবে কিনা তা স্পষ্ট নয়, এমন মূল্যায়ন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার রাজধানীতে বাংলাদেশের অর্থনীতি 2014-15 তৃতীয় অন্তর্বর্তীকালীন আলোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে সংস্থাটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই মূল্যায়ন তুলে ধরেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের রাস্তাঘাট, বন্দর জনগণের ভর্তুকির টাকা দিয়ে নির্মিত, এই ভর্তুকির সুবিধা বাংলাদেশের নাগরিকরা পাবেন কিনা তাও ভেবে দেখতে হবে। সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের পক্ষ থেকে অশুল্ক বাধাগুলো দূর করতে হবে, বাণিজ্য সহজীকরণের উদ্যোগ নিতে হবে, এজন্য দরকার ল্যান্ড কাস্টমসগুলোর উন্নয়ন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA টেলিফোন তথ্য সংগ্রহের তাদের বৈধ কর্তৃত্ব হারিয়েছে যখন সেনেট রবিবার ওই কর্তৃত্বের মেয়াদ সম্প্রসারণ করতে একমত হতে ব্যর্থ হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী আক্রমণের পর বেশ কয়েকটি আইন বলবৎ করা হয় এবং এটি তারই অন্তর্ভুক্ত। একসময়ের গোপন ওই কার্যক্রমের মাধ্যমে ফোন নম্বর, তারিখ এবং কতক্ষণ কথা হয় সেই তথ্য সংগ্রহ করা হতো। এর লক্ষ্য ছিল সন্দেহভাজন সন্ত্রাসীদের তৎপরতা দমন করা, কিন্তু অনেক আমেরিকানের সমালোচনা করেন এই বলে যে তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার খর্ব করে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, গত বছর গুয়ান্তানামো বেতে যুক্তরাষ্ট্রের আটক শিবির থেকে 5 জন শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দেওয়া হয়েছিল। কাতার রাজি হয়েছে তাদের যাতায়াতে বাধানিষেধ অস্থায়ীভাবে সম্প্রসারণ করতে। আটক এক আমেরিকান সেনার বিনিময়ে ওই 5 জনকে মুক্তি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার দেশে ফিরে আসবেন। সাইকেল দুর্ঘটনায় তিনি তার পা ভেঙে ফেলেন। সুইজারল্যান্ডের জেনেভায় কেরি হাসপাতালে ছিলেন। রবিবার ফ্রান্সের সিয়নজিয়ারে ওই দুর্ঘটনা ঘটে। ইরাকি নিরাপত্তা কর্মীরা বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গিরা সোমবার বিস্ফোরক ভর্তি ট্যাঙ্ক নিয়ে একটি ইরাকি পুলিশ ঘাঁটিতে বিস্ফোরণ ঘটায়। হামলায় অন্তত 37 জন নিহত হয়, আহত হয় বিপুল সংখ্যক মানুষ। ইয়েমেনে কয়েক মাস আগে যে ফরাসি মহিলাকে অপহরণ করা হয়, এই প্রথম তার একটি ভিডিও সোমবার সামাজিক মাধ্যমে দেখা যায়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন বিল অ্যান্ড্রাডে, এবং আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.